তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহে নেয় ইনশাআল্লাহ তাআলা মৃত ব্যক্তির বিভিন্ন বিষয়াদি সম্পর্কে, যারা কবরস্থ হয়েছে তাদের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব। আজকে আমরা একটা বিষয় রেখেছি যে কবরস্থ ব্যক্তি, যারা কবরবাসী হয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে এমন এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে কিংবা পরবর্তীতে যারা ইন্তেকাল করবে তাদের কবরে ঘটবে এমন ঘটনা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে এই সমস্ত শিক্ষণীয় ঘটনাগুলি আমরা জানার পর অনুধাবন করতে পারি এবং মন্দ কার্যদি থেকে আমরা বিরত থাকতে পারি এবং সৎ কার্যদি বেশি পরিমাণে করার আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক নসিব করে এবং করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক নসিব করুন। আসুন সুরাতে দরুদ শরীফের ফজিলত, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামত দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নায় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়াতে যে যেমন কর্মকাণ্ড, যার মাধ্যমে যে সংগঠিত হবে কাজ, তার কর্মফল কিন্তু তাকে কবরে পেতে হবে। জানি না আমার আপনার কবর জান্নাতের বাগান হবে না, আল্লাহ মাফ করুক, আল্লাহ তালার পানা, কি সংগঠিত হতে যায়। যদি জান্নাতের বাগান হয় মনোমুগ্ধকর, তাহলে তো ওয়েলকাম, স্বাগত। আর যদি অন্য পক্ষান্তরে যদি কি হয়, আজাবের গর্ত হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে আপনাদেরকে রহস্যময় কূপের মধ্যে, বন্দিশালার মধ্যে বন্দি এক ব্যক্তির ঘটনা আপনাদেরকে শ্রবণ করাবো, যাতে করে এই ধরনের বিষয়টি থেকে, এই ধরনের ঘটনা থেকে আমরা শিক্ষা হাসিল করতে পারি। আসুন, যেটা শরহু সুদুরের 267 পৃষ্ঠার মধ্যে আসছে, সাইবান বিন হাসান এর বর্ণনা হলো, আমার আব্বাজান এবং আব্দুল ওয়াহাব বিন জায়েদ একটি যুদ্ধের মধ্যে গমন করলেন। তারা একটি রহস্যময় কূপ দেখতে পেল, সেখান থেকে বিভিন্ন আওয়াজ আসছিল, শব্দ শোনা যাচ্ছিল। ভিতরে উঁকি মেরে যখন দেখতে পেলাম একটি মানুষ আসনের মধ্যে বসা, তার নিচে পানি রয়েছে। তারা জিজ্ঞেস করলেন, আপনি কি জিন নাকি মানুষ? জবাব দিল মানুষ। জিজ্ঞেস করলেন, আপনি কোন স্থানের বাসিন্দা? বলল, আন্তাকিয়ার। আমার কাহিনী হলো, আমার প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়ে দিয়েছেন, আর কর্জ পরিশোধ না করার কারণে এখন আমাকে এই কূপে বন্দি করে দেওয়া হয়েছে। তো আন্তাকিয়ায় কিছু লোক আমাকে খুব ভালোভাবে স্মরণ করে, তবে কেউ আমার কর্জগুলো পরিশোধ করে দেয় না। আন্তাকিয়ার ওই ব্যক্তি যে কূপের মধ্যে বন্দি আর ওই বুজুর্গ বর্ণনা করছেন, তার আওয়াজগুলো শুনতে পেয়েছিল, তার বর্ণনাটা যথাযথভাবে তুলে ধরল। অতপর আমার আব্বাজান ও তার সফর সঙ্গে উভয় আন্তাকিয়ায় গেলেন এবং কুচ কবর নিয়ে সেখানে আন্তাকিয়ার রহস্যময় কূপ বন্দির কর্জগুলো পরিশোধ করে দেন, অর্থাৎ যে কূপের মধ্যে বন্দি ছিল তার কর্জগুলো পরিশোধ করে দেন। অতপর পুনরায় তারা পূর্বের স্থানে চলে আসেন, যে স্থানের মধ্যে কূপ ছিল, কূপ থেকে আওয়াজ শোনা যাচ্ছিল, সেখানে তারা আবার ফিরে আসলেন। কিন্তু অবাক করা কাণ্ড, সেখানে কূপটিও ছিল না আর লোকটিও নেই। তারা উভয় এই রহস্যময় কূপের ওই জায়গার মধ্যে রাতে ঘুমিয়ে পড়লেন। সেই সকালে লোকটি স্বপ্নে দেখল এবং বলল, জাযাকুমুল্লাহু আন্নি খাইর, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক। আমার ঋণ পরিশোধ হওয়ার পর আমার প্রিয় প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে জান্নাতে অমুক অংশে প্রবেশ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমরা যারা গুনহেগার রয়েছে আমাদের মাগফিরাত হোক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? একজন ব্যক্তি যার মকাম, যার স্থান জান্নাতের মধ্যে, অথচ সে ঋণগ্রস্ত হওয়ার পর সে ঋণের বোঝার কারণে তাকে কূপের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আর ওই যে বুজুর্গ যিনি বর্ণনা করেছেন, সাইবান বিন হাসান, ইনি বর্ণনা করেছেন, যিনার আব্বাজান এবং আব্দুল ওয়াহাব বিন জায়েদ যে যুদ্ধে গমন করেছিলেন এবং ওই রহস্যময় কূপটা তাদের দৃষ্টিগোচর হয় এবং আওয়াজটা তাদের কানে চলে আসে। এবং মাশাআল্লাহ, যারা আল্লাহওয়ালা তারা ওই যে কষ্ট প্রাপ্ত ব্যক্তির কষ্ট দূর করার জন্য তাদের পক্ষ হয়ে, অর্থাৎ ওনার পক্ষ হয়ে কার্যগুলো পরিশোধ করেছেন। আজকে যদি আমরা খেয়াল করি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দৈনন্দিন জীবন দ্বারার মধ্যে এমন কিছু বিষয়, এমন কিছু দৃষ্টিগোচর হয় যে মানুষ থেকে ঋণ নেওয়ার পর সে তার ঋণ যথাযথভাবে ফেরত দেওয়া হয় না। অনেকে ঋণ তো নেয়, ঋণ নেওয়ার পর সেটা দেওয়ার কোনো খেয়ালই থাকে না, বরঞ্চ প্রতারণার শিকার হচ্ছে মানুষ বেশি। তাদের উচিত শিক্ষা গ্রহণ করা। কাল কিয়ামতের দিন এক একটা জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। আর কবরের মধ্যে কি হবে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। প্লিজ টাইম এরা, কোনো সময় ঋণ যখন হয়ে যায় আমাদের উচিত যে আমাদেরকে ঋণ দিয়েছেন, আমি ঋণগ্রস্ত হলাম, আমাকে যে ঋণ প্রদান করেছে, আমার বিপদে যে এগিয়ে এসেছে, আমার উচিত যথাসময়ে তার ঋণ আমি শোধ করা। হ্যাঁ, কোনো কারণে যদি বিলম্ব হয় তার থেকে অনুমতি নিয়ে যথাযথভাবে সেটা ফেরত দেওয়ার চিন্তাভাবনা করা এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া। যদি আজ নয়তো কাল না পরশু দিব, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, সামর্থ্য রয়েছে, যদি গড়িমেশি করা হয়, লেট করা হয়, একদিন মৃত্যু চলে আসবে। আর মৃত্যু যদি চলে আসায় তাহলে কবর মধ্যে ফেঁসে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। সেজন্য আমরা নিয়ত করি, আমরা যে আমাদের ঋণ দিয়েছে সে আমাদের জন্য উপকার করেছে, আর সেই উপকারের ফলকে আমরা তাকে তো মিষ্টি খাওয়ানো দরকার, আমি তার পিছে ঘোরা দরকার। অথচ ঋণ দিয়েছে কি সে ভুল করেছে আমাকে? এখন ঋণদাতা যে ঋণ নিয়েছে, ঋণ গ্রহীতার পিছে পিছে ঘুরতে হয় আমারটা পাওনা টাকা আপনি কবে পরিশোধ করবেন। এই ধরনের কখনোই না করা চাই, কারণ আল্লাহর নবী রাসূল আরবী রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদেরকে আমি শ্রবণ করাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস শরীফ যেটা মুসনাদে ইমাম আহমদের অষ্টম খণ্ডের 348 পৃষ্ঠা হাদিসে মুবারাকা 22,556, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হত্যা করা হয়, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় হত্যা করা হয়, পুনরায় সে জীবিত হয়, আবার আল্লাহ তাআলার রাস্তায় হত্যা করা হয়, পুনরায় সে জীবিত হয়, আর তার দায়িত্ব যদি ঋণ থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করে দেওয়া না হয়। প্রিয় প্রিয় স্নায় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোনো ঋণগ্রস্ত মুসলমান যদি মারা যায় তখন আপনজনদের উচিত তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করে দেওয়া, যাতে মৃত ব্যক্তির কবরের মধ্যে প্রশান্তি হয়, অন্যথায় ফেঁসে যাওয়ার, কবরের মধ্যে আজাব হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। সরকার দুয়ালাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি ফরমান, আল্লাহু আকবার, নিঃসন্দেহে তোমাদের বন্ধুকে ঋণের কারণে বেহেস্তের দরজায় বাঁধা দেওয়া হয়েছে, যদি তোমরা চাও তবে সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দাও, আর যদি চাও তাকে, অর্থাৎ মৃত ঋণগ্রস্ত ব্যক্তিকে শাস্তির জন্য সুপর্দ করো। প্লিজ নাই বেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুঃখমোচনকারী নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদওয়ালা নবী, যার কারণে উম্মতদেরকে সতর্কবাণী করেছেন যাতে আমরা কবরের মধ্যে আজাবের মধ্যে লিপ্ত না হই, কবরের মধ্যে যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি, কবর যেন আমাদের জন্য পুষ্পদানে পরিণত হয়, সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতের মধ্যে আমাদেরকে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকাল মানুষ মানুষকে প্রতারণার শিকার হচ্ছে, মানুষ যেভাবে হোক এক একজন এক একজনকে ঠকাচ্ছে, এমনভাবে ঠকানো কি কখনোই ভালো কাজ হতে পারে? কখনোই হতে পারে না। সৈয়দে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি ফরমান, বলা হচ্ছে যদি কেউ তিন পয়সা কারো থেকে আত্মসাত করে, তার পরিণাম কি হবে? কাল কিয়ামতের দিন তার 700 নামাজ যেগুলো কবুল হয়েছে, এরকম নামাজ যাকে ঠকিয়েছে তিন পয়সার পরিণতিতে তাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ যাকে যার থেকে তিন পয়সা আত্মসাত করল কিংবা তিন পয়সার কারণে ওই ব্যক্তির 700 নামাজ যাকে ঠকিয়েছে তাকে দিয়ে দিতে হবে। এখন 700 নামাজ বলতে 700 রাকাতও হতে পারে কিংবা 700 জামাতও হতে পারে, যেটাই হোক যদি খেয়াল করেন আমরা বলতে পারবো না যে আমাদের একটা রুকু, আমাদের একটা সিজদা, আমাদের একটা তসবি, আমাদের একটা তাকবীরে তাহরিমা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা আমরা কেউ বলতে পারবো না। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি ঠিক, কিন্তু কবুলকৃত 700 নামাজ তিন পয়সার কারণে কালকে আমাদের দিন দিতে হবে। তাহলে যেখানে তিন পয়সার পরিণতি এরকম, সেখানে লাখ টাকা কোটি টাকা যারা আত্মসাত করছে, মানুষকে দুখাই ফেলছে, প্রতারণার শিকার হচ্ছে, দেখেন কেউ আমাকে ঋণ দিল সেটা আমার জন্য আমানত স্বরূপ, আমার উচিত যথাসময়ে আমি ঋণটা ফেরত দেওয়া। হ্যাঁ, কোনো কারণে যদি অপারগতা হয়ে যায় তার সাথে মিটমাট করে নেওয়া উচিত, যদি আল্লাহ না করুক মৃত্যু চলে আসে আর এমন অবস্থায় কী যে পরিণাম হবে। সেজন্য ঋণ করার সময়, লেনদেন করার সময় যাতে মানুষকে না ঠকানো হয়, কারণ এই প্রত্যেকটা কিছুর বিষয়ে দেখেন যদি বা চোটটা লাগতেছে, একটা মামুলি বিষয় লাগতেছে, এমন এমন আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন যারা খবরে যাওয়ার পর বলা হচ্ছে আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন, বলছেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। এমন একজন ব্যক্তি ছিল কিন্তু আমি একটা বিষয়ে আযাবপ্রাপ্ত হই কিংবা আল্লাহর দরবারে সেটা জবাবদিহিতা করতে আমার কষ্ট হয়, সেটা কি, আমি একজনের পাশ দিয়ে যাচ্ছিলাম, আঙ্গিনা দিয়ে আমি দাঁত খিলাল করেছিলাম করের খোঁটা দিয়ে, অর্থাৎ কর দিয়ে, কর আর কতটুকু হবে সামান্য বস্তু, অর্থাৎ আমি খিলাল করেছিলাম, সেটার জবাবদিহিতা আল্লাহ তাআলা আমার থেকে নিয়েছেন। তো জানি না প্রিয় ইসলামেরা আমার আপনার কী হবে। সেজন্য যখন কোনো মৃত ব্যক্তি ইন্তেকাল করে তখন ইমাম সাহেব যিনি নামাজ জানাজার নামাজ আদায় করবে তার উচিত এভাবে যে মৃত ব্যক্তির পরিবার পরিজন বন্ধু বান্ধব আপনজনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মৃত ব্যক্তি যদি জীবনে কখনও আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে অথবা আপনাদের কোনো হক নষ্ট করে থাকে কিংবা আপনাদের থেকে যদি ঋণ নিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিন, মৃত ব্যক্তির জন্য মঙ্গল হবে, আপনারাও সওয়াবের অধিকারী হবেন। আপনারা যদি এই মৃত ব্যক্তি থেকে কোনো ঋণ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিন, ইনশাআল্লাহ আপনাদেরও আখিরাতের তরি পার হয়ে যাবে। এরপর ইমাম সাহেব জানাজার নিয়ত জানাজার পদ্ধতি বলে নামাজ শুরু করা দরকার। হ্যাঁ, এটাও বলে দেওয়া উচিত যদি কারো ইনার পকে সাপোর্টের মধ্যে যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদের ঋণ যথাযথভাবে ফেরত দেওয়া হবে, আর আপনাদের যদি ইচ্ছা না হয় তাহলে সেটা মাফ করে দিবেন। দেখেন একজন মুসলমান ভাই অনেকে আছে থাকার পরেও দিতে গড়িমসি করে, আবার অনেকে দেখছে তার কঠিন অবস্থা এরপর মাফ করতে চায় না। তো আল্লাহর দরবারে যদি আমি ফেঁসে যাই আমার অবস্থা কী হবে? কাল কিয়ামতের দিন আমাকে তো জবাবদিহিতা করতে হবে। তো নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা কখনও কাউকে প্রতারণার শিকারের মধ্যে ফেলব না, দুকাবাজি করব না, কারোর সম্পদ আত্মসাত করব না যার কারণে কবরের মধ্যে আজাবের মধ্যে লিপ্ত হতে হয়। প্লিজ টাইম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি শহীদও বলা হচ্ছে, শহীদ যারা আল্লাহর রাস্তায় ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে ইন্তেকাল করেছেন, তো তাদের ব্যাপারেও বলা হচ্ছে যদি ঋণগ্রস্ত হয় তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে আটকে দেওয়া হবে। প্রিয় ইসলামের আমরা ঘটনাও শুনলাম যে ব্যক্তি সব কিছু ঠিকঠাক রহস্যময় কূপের মধ্যে এই জন্যই বন্দী ছিল যে ঋণগ্রস্ত হওয়ার পর ঋণ ফেরত দেওয়া হয় নাই, অর্থাৎ তার সুযোগটা মিলে নাই, কোনো এক আল্লাহর বান্দা যখন ফেরত দিলেন তিনি জান্নাতের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটি ঘটনা আপনাদেরকে শোনাই যাতে করে আমরা অনুধাবন করতে পারি, আমরা বুঝতে পারি যদি আমরা চেষ্টা করি ঋণগ্রস্ত না হওয়ার জন্য। হ্যাঁ, ঋণ কেউ তো স্বাভাবিকভাবে নেয় না, কোনো প্রয়োজনে কিংবা কোনো পেরেশানগ্রস্ত হয়ে তখন নেয়, তখন এটাও করা যেতে পারে যদি কারো সামর্থ্য নেয় বা কাউকে ঋণ দিচ্ছি তাকে একেবারে কর্জে খাসানা দিয়ে দেওয়া, আল্লাহ যদি তাকে দিলে দিল না দিলে নাই, এভাবে তাকে তার আয়ত্তে দিয়ে দেওয়া। আর যদি নিতেও হয় তাহলে আমরা যথাযথভাবে একটা, আজকাল আমাদের লেনদেন এত লেন্থি প্রসেস হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করুক, যে মানুষের থেকে মানুষ বিশ্বাসঘাতকতা বৃদ্ধি পেয়েছে, মানুষ থেকে মানুষ যে মহাব্বত ভালোবাসা সেটা আজকাল দূর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। হযরতে সাইয়্যিদনা শাহর বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করেন, হযরতে সাইয়্যিদনা শাআব বিন জাসাম্মা ও হযরতে সাইয়্যিদনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুইজনের মধ্যে ভাতৃত্বের বন্ধন ছিল, ভাতৃত্বের বন্ধন ছিল। হযরতে সাইয়্যিদনা শাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়্যিদনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের মধ্যে যদি কেউ আগে ইন্তেকাল করে সে তার উপর আগত সকল বিষয় সম্বন্ধে যে জীবিত থাকবে তাকে অবগত করবে, জানিয়ে দিবে। তো হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরূপ কি হতে পারে? হযরতে সাইয়দনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ হতে পারে। অতঃপর দেখা গেল হযরতে সাইয়দনা সাআব বিন জাসাম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইন্তেকাল হয়ে গেল। হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্নে এরূপ দেখলেন যে তিনি তার নিকটে এসেছেন। হযরতে সাইয়দনা আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি বললাম, হে আমার ভাই, আপনার সাথে কীরূপ আচরণ করা হয়েছে? তিনি উত্তরে বললেন, সামান্য কষ্ট দেওয়ার পর আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাইরা, এরপর কী হলো? আমি তার ঘাড়ের উপর কালো একটি চাকচিক্য বাপ দেখতে পেলাম। আল্লাহ আকবর! এটা দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই এটি কি? তিনি উত্তরে বললেন, এগুলো হলো সেই দশটি দিনার, মাত্র দশটি দিনার, যেগুলো আমি এক ইহুদি থেকে আমি ঋণ নিয়েছিলাম, আমার তোলেতে সেগুলো আছে, আপনি দিনারগুলো সেই ইহুদিকে ফিরিয়ে দিবেন, অর্থাৎ দিয়ে দিবেন। আর হে আমার ভাই, বিশ্বাস করুন, মৃত্যুর পর আমার ঘরে যেসব ঘটনা ঘটছে আমি সব কিছুর খবর জেনে গেছি, এমনকি আমাদের একটি বিড়াল ছিল, এই বিড়ালটি যে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, সে খবরটাও আমি জেনে গিয়েছি। জেনে রাখুন, ছয় দিন পর আমার মেয়ে ইন্তেকাল করবে, সুতরাং তার সাথে সদ্ব্যবহার করুন। কৃষ্ণ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পুরো ঘটনাটা হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সাইয়দনা শাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন। আচ্ছা, এরপর কি হলো? হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সকালে উঠে আমি ভাবলাম বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, অতঃপর আমি হযরতে সাইয়দনা শাআব বিন জাসাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে গেলাম। তখন তারা আমাকে বললেন, স্বাগতম, আপনি আপনার ভাইয়ের সাথে এরকম আচরণ করছেন, এতদিন আপনি আসেন নাই। তা আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনার অপরাগতা স্বীকার করলেন যে আমি কোনো কারণে আসতে পারি নাই। তো বললেন, তা আমার চোখে হযরতে সাইয়্যিদনা আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি একটি থলে দৃষ্টিপাত করলাম, ওই থলে থেকে আমি সব কিছু বের করলাম, তো দেখতে পেলাম সেখানে দিনারও ছিল, তারপর সেগুলো আমি সেই ইহুদিকে ডাকলাম এবং তাকে দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম, সাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দায়িত্বে আপনার কি কিছু ঋণ ছিল? ইহুদি বলল, আল্লাহ পাক তার উপর দয়া করুক, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সাহাবীদের মধ্যে একজন ছিলেন, সেগুলো তারই, অর্থাৎ সে তার ক্ষমা করে দিয়েছে, তার ঋণ ক্ষমা করে দিয়েছে, সেগুলো তো তারই, তারই বলতে কি হয়তো তার মালিকানায় দিয়ে দিয়েছে, আমি তো ক্ষমা করে দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন ঋণের সংখ্যা কত? আপনি কি বলবেন যে ঋণের সংখ্যা কত? তিনি বললেন, আমি তাকে দশ দিনার ঋণ দিয়েছিলাম, তো আমি দিনারগুলো ইহুদিদের হাতে, অর্থাৎ যার থেকে ঋণ নিয়েছিল তার হাতে তুলে দিলাম। বললেন, আল্লাহর শপথ, এগুলো তো হুবহু সেগুলোই। প্রিয় স্নায় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাই হোক, এটা তো হুবহু মিলল, যে ঘটনাতে সে স্বপ্নে দেখলো তার সাথে হুবহু মিলে গেল। অতঃপর আমি হযরতে সাইয়দনা শাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, তার ইন্তেকালের পর আপনাদের এখানে কি নতুন কোনো ঘটনা ঘটেছে? বললেন, হ্যাঁ ঘটেছে, যে একটা বিড়াল ছিল, বিড়ালটা ইন্তেকাল করেছে, অর্থাৎ মারা গিয়েছে, বিড়ালটা মারা গিয়েছে। ও, তখন বললেন, হুবহু তো দুইটা কথার মিল পেয়ে গেলাম। তো আমি জিজ্ঞেস করলাম, আমার বাতিজিটা কোথায়? আমার বাতিজি কই? পরিবারের সদস্যরা বললেন, সে তো খেলা করছে। তো হযরতে সাইয়দনা আউফ বিন মালিক রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাতিজির কাছে গেলাম, দেখলাম তাকে স্পর্শ করলাম, তার গায়ের মধ্যে জ্বর ছিল। আমি পরিবার সদস্যদেরকে বললাম তার যত্ন নেবেন, ছয় দিন পর তার ইন্তেকাল হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিনের যারা নেককার বান্দা তাদের শান ও আসমত কী হতে পারে? দেখেন, একজন মৃত ব্যক্তি, সে তার অবস্থা কীরকম? আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ বলেন, রুহের অবস্থার কীরূপ হয়ে থাকে? আলা হজরত রহমতুল্লাহ বলেন, মৃত ব্যক্তির রু কাজ অনুভূতি যেমন দেখা শোনা বলা আসা যাওয়া চলাফেরা সবগুলো হুবহু আগের মতোই করতে থাকে, বরং সেটির শক্তি মৃত্যুর পর আরও বেশি বৃদ্ধি পায় এবং পরিষ্কার এবং শক্তিশালী হয়ে যায়। জীবিত অবস্থায় যেসব কাজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অবকাঠামো দ্বারা সংগঠিত হয়েছে, কিন্তু এখন সেরকম নয়, বরঞ্চ সেটা রুহের মাধ্যমে হয়। মানুষের রু আসমানে যাওয়া, প্রতিপালকের সামনে সিজদা করা, সিজদার মধ্যে অবনত হওয়া, নেককারদের মাধ্যমে উপকৃত হওয়া, বৎকার বন্ধুদের দ্বারা কষ্ট পাওয়া, ফিরিস্তাদের কর্তৃক উপহার আনা, তাদের সাথে কুশল বিনিময় করা, সুন্দর ভাষায় কথাবার্তা বলা, সব কিছু তারা দেখতে পায় এবং তারা আনন্দ লাভ করে এবং দুঃখ প্রকাশ করা সব কিছু তারা ফিল করে। তো প্রিয় স্টাইমেরা, এটা তো অন্য সাবজেক্ট। বলার যে বিষয় ছিল হযরতে সাইয়েদনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জান্নাতি সাহাবির ব্যাপারে কী রকম ফয়সালা, যে সাহাবি হযরতে সাইয়েদনা শাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে আমরা শুনলাম যে মাত্র 10 দিনার, এই 10 দিনারের কারণে যদি বলা হচ্ছে তার ঘাড়ের মধ্যে কালো কেমন একটা ধরনের ছাপ, এর ভাব কিন্তু প্রকাশ পেয়েছে। তো প্রিন্স তাই ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতি সাহাবি, তো ইনার তো আল্লাহ তালা দয়াতে তার তরি পার হয়েছে, আল্লাহ তালার পক্ষ থেকে অন্য সাহাবি, তার বন্ধু সাহাবি তার পক্ষ হয়ে তার ঘরে গিয়ে তার ঋণটা যথাযথভাবে, যদি বা বিধর্মী ছিল তাকে তার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা আজকে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবিদার, আমরা তো দুনিয়াতে নবীর আশিক দাবি করছি, নবীর আশিক কীভাবে কবরের মধ্যে আজাবের মধ্যে লিপ্ত থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কীভাবে কবরের মধ্যে আজাবগ্রস্ত হতে পারে? সেই জন্য আসুন আমরা নিয়ত করি, আমরা যথাযথভাবে, আমরা ইনশা আল্লাহ তাআলা ঋণগ্রস্ত হলে ঋণদাতার, ইনশা আল্লাহ তাআলা যে আমাদেরকে ঋণ প্রদান করেছে, আমরা তার নিকট যথাসময়ে আমরা ঋণ ফেরত দিব। এবং আমাদের যদি কারো ইন্তেকাল হয়ে যায়, বাবা মা তারা যদি ঋণগ্রস্ত হয়, আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিয়েছে, হয়তো আমাদের যদি সুযোগ থাকে আমরা সেটা ঋণ পরিশোধ করে দিব, আর না হয় যে আমাদেরকে উপকার করেছিল বাবাকে মাকে কিংবা আমাদেরকে, আমরা চেষ্টা করব তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া বা একটা সিস্টেম করে নেওয়া, যাতে করে আমার আপন জন যিনি কবরস্থ হয়েছে সে কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবর জিন্দেগিতে সুখীময় করুক এবং জান্নাতের মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব নসিব করুক। প্রিয় স্নেহ ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব বিভিন্ন ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য মাদিনী চ্যানেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি কবর উজ্জ্বল করো ও গো মোর প্রিয়।